أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم ما اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
آج میں بعض احادیث کا صفت مالکیت کے لحاظ سے ذکر کروں گا.
آج کے آمی
ایک روایت میں آتا ہے
مالکیت صفت رودھینے کچھ حدیث اللہ کرو.
حضرت عبداللہ بن عمر رضی اللہ عنہ بیان کرتے ہیں کہ میں نے رسول اللہ صلی اللہ علیہ وسلم کو یہ کہتے سنا کہ تم میں سے ہر ایک نگران ہے.
حضرت عبداللہ بن عمر رضی اللہ عنہما ابھی بولیں جو رسول اللہ صلی اللہ علیہ وسلم کے کتھا بولتے شنے چھے جو تمہارے پرتیکی تتہ بودھائک نیجے دیر ادھینستو دیر بیپارے جگشیت ہوئے ادھینستو دیر بیپارے جباب دیشیتا کرتے ہوئے امام نگران با تتہ بودھائک ادھینستو دیر بیپارے جباب دیشیتا کرتے ہوئے ایک کرتا گھرے لوگ دیر جنودائی تاکہ تار ادھینستو لوگ دیر بیپارے پرشن کر رہا ہوئے محیلا شامیر گھرے نگران با تتہ بودھائکا تاکہ تار کرمو گنڈی شمپر کے پرشن کر رہا ایک خادم با شیبک تار پروبھور دھن شمپر در نگران با تتہ بودھائک تاکہ تار نجوش کرمو خیتر شمپر کے با ادھینستو دیر بیپارے با تار نجیر کرمو گنڈی شمپر کے جگیش کر رہا
ہوئے.
ए हादीसे चार धरनेर मानुषेर दृष्टि आकर्षण करा हुए छे. प्रथम टे होलो इमाम इमाम सम्पर्के जे इमाम जेनो अधीनस्थदेर बेपारे जत्नवान थाके. द्वितीय व्यक्ति होलेन घरेर कर्ता निजे स्त्री बाच्चा बा परिवारेर जदि नेता हन कर्ता हन ताहले परिवारेर बेपारे ताके सावधान थाकते हबे. एक महिला जे स्वामीर घर एवं तार बाच्चादेर তত্ত্বাবধায়িকা বা নিগরান তাকে তাদের ব্যাপারে দায়িত্বশীল হতে হবে. খাদেম তার প্রভুর ধন সম্পদের জন্য নিগরান বা তত্ত্বাবধায়ক. শেষের দিকে বলা হয়েছে যে এই সকল শ্রেণীর মানুষ যাদের উপর দায়িত্ব ন্যস্ত হয়েছে তাদের সবার কথা স্মরণ রাখা উচিত যে যিনি সর্বাধিপতি, যিনি আকাশ এবং পৃথিবীর মালিক আল্লাহ তাআলা, যিনি দায়িত্ব তোমাদের উপর ন্যস্ত করেছেন, তিনি তোমাদেরকে এই সমস্ত দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবেন যে সঠিকভাবে তা পালন করা হয়েছে কিনা. যেদিন সেই মালিক ইয়াউমের দিন বা সর্বাধিপতি শাস্তি এবং পুরস্কারের সিদ্ধান্ত করবেন সেদিন এরা সবাই সকলেই জবাবদিহিতা করবে, জবাবদিহিতার সম্মুখীন হবে. তাই সামান্য বিষয় নয়, হৃদয় প্রত্যেক সেই ব্যক্তির এতে প্রকম্পিত হয় যে শাস্তি এবং পুরস্কারের দিবসের উপর ইমান রাখে. সুতরাং সর্বপ্রথম বলা হয়েছে যে ইমামকে জিজ্ঞেস করা হবে, ইমামকে প্রশ্ন করা হবে. আর এই বিষয়টি এমন যাতে আমার শরীরের লোম শিওরে ওঠে। আল্লাহ তাআলা যে দায়িত্ব অর্পণ করেছেন সেই দায়িত্ব পালনে কোথায়ও আলোচনা হয়ে যায়। আর এই দায়িত্ব এমন যা পালনের জন্য কোন ধূর্ততা, কোন চালাকি, কোন জ্ঞান এটি না কোন ধূর্ততা না কোন জ্ঞানের মাধ্যমে পালন করা সম্ভব, না কোন বুদ্ধিমত্তার মাধ্যমে এই দায়িত্ব সুচারুরূপে পালন করা সম্ভব। যদি খোদা তাআলার ফজল এবং অনুগ্রহ মানুষের সাথে না হয়, এক পদক্ষেপ উঠানো সম্ভব নয় এই এই পানি বা এই উদ্দেশ্যে। আর আল্লাহ তাআলার ফজল এবং অনুগ্রহকে দোয়ার মাধ্যমে আকর্ষণ করা সম্ভব। সুতরাং সর্বপ্রথম আমি আপনাদেরকে অনুরোধ করব যে দোয়ার মাধ্যমে আমাকে সাহায্য করুন, আর আমি সব সময় আপনাদের জন্য দোয়ারত থাকব। কেননা জামাত ও খেলাফত অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আল্লাহ
তাআলা
আমাকে আমার দায়িত্ব সেভাবে পালনের তৌফিক দান করুন যেভাবে তিনি পছন্দ করেন, যেভাবে তিনি চান। সবাই সমবেত ভাবে যদি খেলাফতে আহমদিয়া এবং খলিফায়ে ওয়াক্তের জন্য দোয়া করেন, তাহলে এটি খোদা তাআলার অশেষ ফজল আকে আকর্ষণ করবে। কেননা ইমাম এবং জামাতের দোয়া একই পানি একই দিকে পরিচালিত হবে। আল্লাহ তাআলার ফজলকে আল্লাহ তাআলার কাছে মানুষ ভিক্ষা চাইবে। তো একই দিকে যদি পরিচালিত হয় দোয়া, তাহলে দোয়াকারীদের যে গতিপথ একই দিকে, তাদের অগ্রযাত্রাও একই মুখী হয়ে থাকে। তাদের হৃদয়ে সবসময় এটি জাগ্রত থাকবে যে যেখানে আমরা দোয়া করছি সেখানে আমাদের কর্ম আমল এমন হওয়া উচিত যা আল্লাহ তাআলার ইচ্ছার অধীনস্থ, আল্লাহ তাআলার পছন্দসই, আর আমরা সেই দিকে অগ্রসর হব যা আল্লাহ এবং রসুলের নির্দেশ অনুসারে যেদিকে আমাদের অগ্রসর হওয়া উচিত, বা যেদিকে খলিফা আল্লাহ এবং রসুলের নির্দেশ অনুসারে আমাদেরকে নিয়ে যেতে চান। যদি এই সচেতনতার সাথে আপনারা দোয়া করেন, তাহলে আত্মসংশোধনেরও তৌফিক বা সুযোগ পাবেন। আর ইমামের জন্য নিগরানি বা তত্ত্বাবধানের কাজও সহজ সাধ্য হবে। এই কথাকে প্রত্যেক আহমদীকে বোঝানো উচিত যেখানে ইমামের দায়িত্ব হল সুবিচার প্রতিষ্ঠা করা, আল্লাহ এবং রসুলের নির্দেশ অনুসারে জামাতের তরবিয়তের দিকে মনোযোগ নিবদ্ধ করা, তাদের দুঃখ কষ্টকে দূর করার ব্যাপারে সচেষ্ট হওয়া, তাদের জন্য দোয়া করা, সেখানে জামাতের সদস্যদের কেউ নিজেদের ভিতরে এই চেতনা সৃষ্টি করতে হবে যে যদি আমরা খেলাফতকে সত্যিকার অর্থে ভালোবাসি, তাহলে আমাদেরকেও নিজেদের অবস্থার উপর বিশ্লেষণাত্মক দৃষ্টি রাখতে হবে, আর নিজেদের জীবনকে বা নিজেদেরকে সেদিকে পরিচালিত করা উচিত যেদিকে আল্লাহ এবং রসুলের নির্দেশ রয়েছে, বা আল্লাহ এবং রসুলের নির্দেশ নির্দেশিত পথে আমাদেরকে চলা উচিত। দেখুন, পিতামাতা যখন বাচ্চাদের তরবিয়তের দিকে মনোযোগ দেন, বাচ্চাদের শিক্ষার দিকে মনোযোগ দেন, অনেক সময় বাচ্চাদের ভিতর চেতনা সৃষ্টি করেন তারা, আর এই সচেতনতাকে তারা জাগ্রত করেন যে তোমরা আমাদের সম্মান, আমাদের পরিবারের খাতিরে এই এই পাপ কর্ম পরিহার করো এবং নেক কর্ম করো, এমন এমন কথা বলবে না যাতে অন্যের সামনে আমরা লাঞ্ছিত হতে পারি। তাদের এই যে অনুভূতি চেতনা সেটিকে জাগানো, জাগ্রত করা, সংশোধনের জন্য নিগরানের দিকে জাগানো আবশ্যক। সংশোধনের জন্য প্রত্যেক ব্যক্তি যে মসজিদের মধ্যে জামাতের সাথে সম্পর্ক যুক্ত হওয়ার দাবি করে তার এই কথা স্মরণ রাখা উচিত যে হযরত মসিহ ইসলামের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে বদনাম করা উচিত নয়। হযরত মসিহ ইসলাম স্বয়ং নিজেও এই কথা বলেছেন, তার কথার অর্থ এটি যে আমি বলেছি, কিন্তু শব্দ হয়তো কিছুটা ভিন্ন হতে পারে। ইমামের নিগরানী বা তত্ত্বাবধান সম্পর্কে কথা বলতে চাই যে আজকাল বা বলা উচিত যে জামাতে ইমাম এবং খলিফা ওয়াক্তের প্রতিনিধিত্বে যে যে স্থানে জামাত প্রতিষ্ঠিত রয়েছে ওহদেদার নিযুক্ত রয়েছেন, পদাধিকারীরা নিযুক্ত রয়েছেন, কাজ করছেন, তাদেরও দায়িত্ব, তাদেরও কাজ সত্যিকার অর্থে ইনসাফ প্রতিষ্ঠার রেখে সুবিচার করে। যদি কোনো সময় নিজের উপর বা আত্মীয় স্বজনের উপরও আঘাত আসে, তার প্রতি ভ্রক্ষেপহীন হয়ে সেই প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করুন যা যে দায়িত্ব আপনার উপর অর্পিত হয়েছে, যেন খলিফা ওয়াক্ত যেন সেই তত্ত্বাবধানের গণ্ডিতে আপনি সুচারুরূপে খলিফা ওয়াক্তকে সাহায্য করতে পারেন, যেন শাস্তি ও পুরস্কার দিবসে তাকে সফল কাম কারী হতে পারেন। প্রত্যেক ওহদেদার যেখানে নিজ কর্মের জন্য জবাবদেহিতার সম্মুখীন, প্রত্যেক ওহদেদার যেখানে নিজ গণ্ডিতে নিগরান, তাকে সেই নিগরানির গণ্ডির জন্য প্রশ্ন করা হবে। স্মরণ রাখবেন, খলিফা ওয়াক্তের প্রতিনিধিত্বে এই দৃষ্টিকোণ থেকেও তার উপর দায়িত্ব বর্তায়। তাই কখনো এই কথা মনে করবেন না যে কোন বিষয়ে খলিফা ওয়াক্তকে অন্ধকারে রাখা যেতে পারে। ঠিক আছে, আপনি রাখতে পারেন অন্ধকারে খলিফা ওয়াক্তকে, কিন্তু যিনি মালিক, যিনি শাস্তি পুরস্কার দিবসের মালিক খোদা তালা, তাকে অন্ধকারে রাখা যায় না। সুতরাং প্রত্যেক ওহদাদারের দ্বিগুণ দায়িত্ব, ডবল দায়িত্ব, তাকে এর জন্য দায়িত্ব পালনের জন্য দোয়াই করা উচিত, যা সঠিক পথে মানুষকে পরিচালিত করে বা পরিচালিত করতে পারে, সঠিক পথ প্রদর্শন করতে পারে। নিজে দায়িত্বকে দোয়ার মাধ্যমে সঠিকভাবে পালনের চেষ্টা করুন। আমার নিজ সত্তা যতটুকু সম্পর্ক আছে, যেখানে আমি নিজের জন্য দোয়া করি, সেখানে ওহদাদারদের জন্য, পদাধিকারীদের জন্য দোয়া করি, আলাদা আলাদা তাদেরকে সদা ইনসাফ এবং সুবিচারের উপর প্রতিষ্ঠিত রেখে সোজা পথে পরিচালিত করুন। কখনো এমন কোন কাজ তাদের হাতে সাধিত যেন না হয় যার প্রভাব অবশেষে আমার উপরও পড়তে পারে। এখানে জামাতের দৃষ্টিও আমি এদিকে আকর্ষণ করতে চাই যে আপনারাও নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করছেন বলে বিবেচিত হবেন না। যদি হাদিস অনুসারে যেটা বলা হয়েছে যে দাস মালিকের সম্পত্তির নিগরান, সেই অনুসারে যদি আপনারা দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, সেভাবে যে সেই দায়িত্ব যদি পালন না করেন যা খলিফা আপনার উপর ন্যস্ত করেছেন, তা সঠিকভাবে দায়িত্ব পালন না করে আপনিও সেই সম্পদের নিগরানি না করার দোষে দোষী হবেন। খলিফা যেখানে আপনার কাছে পরামর্শ চেয়েছেন, আপনি যদি সঠিক পরামর্শ না দেন, তাহলে খেয়ানত করছেন বলে গণ্য হবেন, বিশ্বাসঘাতকতা করছেন বলে গণ্য হবেন। যদি ইনসাফের অনুসরণ করে সেই সকল লোকদের নির্বাচন না করেন যারা কাজের যোগ্য, যদি ব্যক্তিগত সম্পর্ক, আত্মীয়তা এবং পারিবারিক সম্পর্ক ন্যায়ের পথে বাদ সাধে, তাহলে আল্লাহ তাআলার এই নির্দেশ কে আপনি লঙ্ঘন করছেন বলে গণ্য হবে? জানতু আদুল্লা মানাতে এলা আহলেহা, অর্থাৎ আমানত যোগ্য লোকদের হাতে সুপ্রত করো যারা সবসময় ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত, সুবিচারের উপর প্রতিষ্ঠিত, আর তারা এই নীতির অনুসরণ করবে যে যখনই সিদ্ধান্ত করতে হবে, ফয়সলা করতে হবে, এই শিক্ষাকেও সামনে রাখতে হবে যে তাহকুমু বিল আদল, অর্থাৎ ইনসাফের মাধ্যমে সিদ্ধান্ত করো বা ফয়সলা করো বা রায় দাও। যে এই সমস্ত দায়িত্ব ন্যস্ত করা হয়েছে সেই সকল দায়িত্ব ইনসাফের সাথে সুচারুরূপে পালন করো, যদি না করো তাহলে কথা মনে করো না যে এখানে পার পেয়ে গেছো, পরকালেও একইভাবে পার পেয়ে যাবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শাস্তি পুরস্কার দিবসে তোমরা জিজ্ঞাসিত হবে। সুতরাং জামাতের দায়িত্ব এমন নবদাদাদের নির্বাচন করা যারা পদের যোগ্য, ব্যক্তিগত আত্মীয়তা সম্পর্ক বা বংশের কথা চিন্তা করবেন না, একইভাবে খলিফা বক্তের প্রতিনিধিত্বে ওহদাদারদের বা পদাধিকারীদের উপর অনেক বড় দায়িত্ব বর্তায়, আর জামাতের সাধারণ সদস্যদের অনেক বড় দায়িত্ব রয়েছে। যেভাবে আমি বলেছি যে যাদের উপর সর্বোৎকৃষ্ট ওহদাদার নির্বাচনের আমানত ন্যস্ত করা হয়েছিল, আর মালিকের সম্পত্তির এটি নিগরানি, জামাতের প্রত্যেক সদস্য যাকে ভোট দেওয়ার অধিকার দেয়া হয়েছে তাকে এটি বিশ্বস্ততার সাথে করতে হবে। এবছর জামাতের নির্বাচনের বছর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিযোগ আসছে, তাই আমি আমার দায়িত্ব পালন করছি এমন দেশ যেটি হোক, যেখানেই থাকুক, এমন জায়গা যেখানে এমন পরিস্থিতি দেখা দেয়, তাদের দৃষ্টি এদিকে আকর্ষণ করছি, মনোযোগ আকর্ষণ করছি। আমি পূর্বে বলেছি যে দোয়ার মাধ্যমে প্রত্যেক কাজ আরম্ভ করুন, দোয়ার উপর ভরসা করে ওহদাদার নির্বাচন করুন, ভবিষ্যতেও দোয়ার মাধ্যমে ওহদাদারদের সাহায্য করুন, পদাধিকারীদের সাহায্য করুন, আর আমাকেও আল্লাহ তাআলা আমাকেও আপনাদের জন্য দোয়া করার তৌফিক দিন, আর আমার উপর যে দায়িত্ব ন্যস্ত হয়েছে তা পালনের সঠিকভাবে পালনের আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে কথার দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তা হল ঘরের কর্তা বা নিগরানের সাথে সম্পর্কযুক্ত বিষয়। ঘরের নেতা কর্তা বা যেভাবে আমি বলেছি অনেক পরিবারেরও নেতা থেকে থাকে বা পরিবারের অনেক বংশের নেতা আছে, তাদের স্মরণ রাখা উচিত যে বাচ্চাদের এবং পরিবারের বা বংশের তরবিয়তের জন্য তাদের নিজেদের নিজ নিজ কর্ম নেক হতে হবে, তাদের নিজেদের প্রবণতা ধর্মসম্মত হওয়া উচিত। জামাতের ব্যবস্থাপনা এবং খেলাফতের নিজামের সাথে গভীর সংশ্লিষ্টতা থাকা আবশ্যক। আল্লাহ তাআলার নির্দেশাবলীকে শিরোধার্য করার পুরো ব্যাপারে পুরো সচেষ্ট এবং পুরো মনোযোগ হওয়া উচিত, তাহলেই সঠিকভাবে অধীনস্থদের তরবিয়ত করা সম্ভব। নিজের যদি নামাজের দিকে দৃষ্টি থাকে তাহলে স্ত্রী বাচ্চার মনোযোগ আকর্ষণ করা যেতে পারে। যদি স্বয়ং জামাতের নিজামের প্রতি শ্রদ্ধাবোধ রাখে তাহলে স্ত্রী বাচ্চাকে এবং পরিবার পরিজনকে জামাতের নিজামের শ্রদ্ধা করা শেখানো সম্ভব। স্বয়ং নিজে খলিফায়ে আক্তার ডাকে যে লাব্বাইক বলে এবং তার জন্য যে দোয়াকারী, সে নিজের স্ত্রী বাচ্চা এবং অধীনস্থদের এদিকে দৃষ্টি আকর্ষণ করতে পারবে। সুতরাং বংশের যিনি কর্তা, পরিবারের কর্তা, তারও অনেক বড় দায়িত্ব। স্মরণ রাখবেন যে শাস্তি এবং পুরস্কার দিবস সামনেই দাঁড়িয়ে আছে, তারপর স্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে স্বামীর ঘরে তার সম্মানের, তার ধন সম্পদ এবং তার সন্তান সন্ততির সঠিক নিগরানি আবশ্যক, তার জীবনযাপন উঠা বসা চালচলন এমন হওয়া উচিত যে কেউ যেন তার প্রতি বাক্কা চোখে দেখার সুযোগ না পায়। স্বামীর সন্ধান সম্পদ সঠিক স্থানে খরচ করা উচিত, বিনা কারণে অনেকেই সম্পদ নষ্ট করে, ফ্যাশনের জন্য অপ্রয়োজনীয় খরচ করতে থাকে, এগুলোকে এড়িয়ে চলা উচিত। বাচ্চাদের এমন ভাবে তরবিয়ত করা উচিত যে তাদের জামাতের সাথে যেন একটা সম্পর্ক এবং খেলাফতের সাথে একটা সংশ্লিষ্টতা আর চেতনা সৃষ্টি হয়, নিজের দায়িত্ববোধের চেতনা যেন সৃষ্টি হয়, পড়ালেখার একটা সচেতনতা যেন সৃষ্টি হয়, উন্নত চরিত্র বোধ যেন সচেতনতা সৃষ্টি হয়, যেন স্বামী কখনো অভিযোগ করতে না পারে জামা স্ত্রী আমার অবর্তমানে, যেহেতু স্বামী বেশিরভাগ সময় কাজের জন্য বাহিরে থাকে, তো স্বামী যেন অভিযোগ করার সুযোগ না পায় যে স্ত্রী সঠিক যথাযথভাবে দায়িত্ব পালন করছে না। শুধু তাই নয়, বরং আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে স্বামীর অভিযোগ বা সর্বোচ্চ যে শাস্তি স্বামী দেবে তাও অতি সামান্য বিষয়। এই সবকিছু তো এই ইহজগতে শেষ, ইহজগত কিন্তু স্মরণ রাখবে যে কিয়ামত দিবসেও শাস্তি পুরস্কার দিবসেও জিজ্ঞাসিত হবে, তখন আল্লাহ ভালো জানেন কি ব্যবহার হবে মানুষের সাথে। আল্লাহ সবার উপর দয়া করুন। আবার বলা হয়েছে যে মালিকের প্রভুর সম্পদের নিগরানির ব্যাপারে প্রতি ব্যক্তি জিজ্ঞাসিত হবে, এর কিছু দৃষ্টান্ত তো আমি পেশ করেছি। একটি হলো বাহ্যিক যে দায়িত্ব রয়েছে কোনো ব্যক্তির, সে দায়িত্ব যদি যথাযথভাবে পালন না করে তাহলে সে সম্পদের নিগরানি বা তত্ত্বাবধান করছে না। প্রত্যেক পেশাদারী ব্যক্তি যদি নিজ নিজ পেশার প্রতি সুবিচার না করে, যা তার উপর দেশ জামাত বা সমাজের পক্ষ থেকে ন্যস্ত হয়েছে, এটি যদি সঠিকভাবে পালন না করে তাহলে সে আমানতের দায়িত্ব পালন করেনি। আর জাগতিক নিয়ম কানুনের দিক থেকে সে দেশে এই পৃথিবীতে বিভিন্ন ডিপার্টমেন্টের সামনে তাকে জবাবদিহিতার যেখানে সম্মুখীন হতে হবে হয়, সেখানে পরকালেও আল্লাহ তাআলার সামনেও তাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, বা জামাতের আধ্যাত্মিক ব্যবস্থাপনা আছে বা জামাতের নিজাম বা ব্যবস্থাপনা আছে, ওহদাদার এবং যে উপরে যেতে যেতে ইমাম পর্যন্ত বিষয় গড়ায় যে জামাতের সদস্যরা সকলে আল্লাহ তাআলার সম্পদ, আল্লাহর ধন, তাদের তরবিয়তের দিকে দৃষ্টি না দিয়ে তাদের সঠিক তরবিয়ত করা হয়নি। যদি ইহজাগতিক সরকার বা দুনিয়া দৃষ্টিকোণ থেকে যদি দেখেন আপনি, তাহলে দেখবেন যে তাদেরকে এদিকে, তাদেরও দৃষ্টি এদিকে আকর্ষণ করা হয়েছে। যে সম্পদ কে উৎকৃষ্টতম স্থানে খরচের জন্য আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, দেশের জনবসতি জন্য খরচ করা, তাদের প্রতি দায়িত্ব পালন না করা, তাদের অধিকার তাদেরকে না দিয়ে তাদের শিক্ষা এবং উন্নয়নমূলক কাজে দিকে দৃষ্টি না দিয়ে সর্বাধিপতি এর পক্ষ থেকে প্রাপ্ত বা দেয়া দায়িত্ব তুমি যথাযথভাবে পালন করনি, তাই এই দিক থেকেও এমন মানুষও জবাবদিহিতার সম্মুখীন হবে। সুতরাং খোদা তাআলার ফজলকে আকর্ষণের জন্য দায়িত্ববোধের চেতনার পাশাপাশি দোয়ার উপর জোর দেওয়া হচ্ছে, যেন আল্লাহ তাআলা সকলকে, প্রত্যেক ব্যক্তিকে নিজ নিজ দায়িত্ব সুচারুরূপে পালনের তৌফিক দান করুন। যদিও কথা এখানে শুধু চারটি বলা হয়েছে, কিন্তু মৌলিক একক থেকে আরম্ভ করে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ইমাম পর্যন্ত সবার দায়িত্বের প্রতি এখানে মনোযোগ আকর্ষণ করা হয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের তৌফিক দান করুন, আল্লাহ তাআলার হিসাব কিতাব থেকে বাঁচার জন্য। এক ভীত ত্রস্ত ব্যক্তির দৃষ্টান্ত হাদিসে এভাবে দেয়া হয়েছে, এক হাদিসে আছে যে হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে তোমাদের পূর্বে এক ব্যক্তি ছিল যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ এবং সন্তান সন্ততি দিয়েছেন, তার মৃত্যু যখন সময় ঘনিয়ে এসেছে সে তার ছেলেদেরকে বলল যে আমি কেমন পিতা ছিলাম তোমাদের। সবাই উত্তর দিয়েছে তুমি সর্বোত্তম পিতা ছিলে হে আমাদের পিতা। সে ব্যক্তি বলল যে আমি আল্লাহ তাআলার দরবারে নেয়ার জন্য কোনো নেকি করিনি, আল্লাহর দরবারে যখন উপস্থিত হব তখন তিনি আমাকে শাস্তি দেবেন, তাই মনোযোগ সহকারে শোনো, আমি যখন মারা যাব আমাকে জ্বালিয়ে ছাই করে জ্বালিয়ে ফেলবে, যখন কয়লা হয়ে যাবে আমার দেহ তখন পিষে ফেলো মিহি করে ফেলো, অর্থাৎ এমন ছাই করে মিহি করে ফেলে যে বাতাসে তা উড়ে যায়, এরপর যখন প্রবল তুফান আসে আমার দেহের সেই ছাইকে বাতাসে উড়িয়ে দিও। সে এই কথার দৃঢ় অঙ্গীকার নিয়েছে ছেলেদের কাছ থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার আল্লাহর কসম তার ছেলেরা তাই করেছে। তখন আল্লাহ তাআলা মৃত্যুর পর সেই ছাই যা বাতাসে উড়িয়ে দেওয়া হয়েছে ছাইকে বলে যে কোন হয়ে যা, তখন সেই মূর্তিমান ব্যক্তির তখন সেই ব্যক্তি আবার পুনরুত্থিত হয়ে আল্লাহ তাআলা ছাই একত্রিত করে সেই ব্যক্তিকে দাঁড় করালেন। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন যে হে আমার বান্দা কে তোমাকে এমন করতে অনুপ্রাণিত বা প্ররোচিত করেছে, সে ব্যক্তি বলল যে হে আল্লাহ তোমার ভয়। তখন আল্লাহ তাআলা তার উপর দয়া করেছেন এবং তাকে ক্ষমা করেছেন। তো আল্লাহ তাআলা যে বলেন যে ইয়াগফিরুল মান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা, এটি তার একটি চিত্র। মৃত্যুকালের ভয়ও তার ক্ষমার কারণ হয়েছে, ক্ষমার ব্যবস্থা করেছে। আল্লাহ তাআলা নিজের মালিকিয়ত সম্পর্কে বলেন, মালিক হওয়া সম্পর্কে বলেন যে কান আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল এবং বারবার দয়া প্রদর্শনকারী। সেই ব্যক্তির হৃদয়ে খোদা তাআলার ভয় ছিল, সে ভয়ের কারণে তার লাশের সাথে ব্যবহার করতে বাধ্য করেছে ছেলেদের, কিন্তু মালিক করুণাবশত তার ক্ষমার বিধান করেছেন। কিন্তু এক মোমেন বান্দাকে কথাও স্মরণ রাখা উচিত যে আল্লাহ তাআলার এই ব্যবহার মোমেনকে পাপে ধৃষ্ট করে না, যে আল্লাহ তাআলা তো ক্ষমা করবেন যা ইচ্ছা করো, বরং এত দয়ালু খোদার দিকে সেটি আকর্ষণের বা ঝোঁকার বা ঝুঁকানোর কারণ হওয়া উচিত। নিজের পাপের উপর দৃষ্টি রেখে ইস্তিগফারের দিকে তা মনোযোগ আকর্ষণ করা উচিত, তার ইবাদতের দিকে সেটি মনোযোগ আকর্ষণ করা উচিত স্বাভাবিক পরিস্থিতিতে। আল্লাহর এত দয়ালু হওয়া সত্ত্বেও তিনি বলেন যে আমি কোনো পাপ ক্ষমা করব না, বলেন যে আমি শিরক এর যে পাপ আছে তা ক্ষমা করব না। এক হাদিসে আছে হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বর্ণনা করেন যে তিনি তার প্রভু আযা ওয়া জালের পক্ষ থেকে বলেন, আল্লাহ তাআলা বলবেন যে হে আদম সন্তান তুমি আমার কাছে দোয়া করো না আর আমার কাছে বড় বড় আশা রাখো, তোমার পাপ সত্ত্বেও আমি তোমাকে ক্ষমা করব, তোমার পাপ পর্বত সমান হলেও আমি ক্ষমার সাথে তোমার সাথে সাক্ষাৎ করব, তোমার ভ্রান্তি আকাশের উচ্চতায় যদি পৌঁছে যায় তাহলে আমি তোমাকে ক্ষমা করব, যদি তুমি আমার সাথে কাউকে শরীক না করো এবং আমার সাথে আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে ক্ষমা করব এবং পরোয়া করব না। তাই শেরিক থেকে বাঁচা, শেরিককে এড়িয়ে চলা আবশ্যক, আর শেরিকের প্রকারভেদ অনেক রয়েছে। আল্লাহ তাআলা এখানে বলেন যে আমার কাছে ক্ষমা চাও। সুতরাং দোয়ার দিকে মনোযোগ দেয়া আবশ্যক। আল্লাহ তাআলা শাস্তি এবং পুরস্কার দিবসের মালিক, তার মালিকিয়তের বৈশিষ্ট্যকে আপনারা দৃষ্টিগোচর রাখুন। পাপের ব্যাপারে এই কারণে ধৃষ্ট হয়ে যাওয়া যে আল্লাহ তালা ক্ষমা করবেন, এটিও আল্লাহ তালা পছন্দ করেন না। সে কারণেই হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মালিক, সেই সর্বাধিপতির কাছে ক্ষমা চাওয়ার জন্য, এমন সর্বাধিপতি যিনি যাকে চান ক্ষমা করেন, যাকে চান শাস্তি দেন, তিনি ভালো জানেন কার সাথে কি ব্যবহার করবেন, সে প্রভুর কাছে ক্ষমা চাওয়ার জন্য একটি দোয়া শিখিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় শুতেন তখন এই দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাফানি ওয়া আওয়ানি ওয়া আদআমানি ওয়া সাকানি ওয়াল্লাযী মান আলাইয়া ওয়া আফদালা ওয়াল্লাযী আতানি عجزلا الحمد لله على كل حال اللهم رب كل شيء ومالك كل شيء وإله كل شيء ولك كل شيء أعوذ بك من النار أعوذ بك من النار অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমার জন্য যথেষ্ট, আর যিনি আমাকে আশ্রয় দিয়েছেন, আমাকে খাবার খাইয়েছেন, আমাকে পানি পান করিয়েছেন, তিনি আমার উপর অনুগ্রহ করেছেন, নিজ ফজলে আমাকে দানে ভূষিত করেছেন, আমাকে অশেষ দান করেছেন, আর সব সব অবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহর। হে আল্লাহ, যিনি সবকিছুর প্রভু, সব সবকিছুর অধিপতি, সব সকল সবকিছুর মাবুদ, সবকিছু তোমারই, আমি আগুন থেকে তোমার আশ্রয় চাই। এই যে আল্লাহ তাআলা এত অনুগ্রহ করেছেন, সেগুলোকে যদি মানুষ স্মরণ রাখে তাহলে শিরকের শিরক করার প্রশ্নই ওঠে না। তারপর এই দোয়া, অর্থাৎ আল্লাহ আমি যেন তোমার কৃতজ্ঞ বান্দা হিসেবে তোমার দরবারে ঝুঁকে থাকতে পারে, আর তোমার আশ্রয়ের বেষ্টনীতে থাকতে পারে, যেন আগুন থেকে রক্ষা পাই। সুতরাং আল্লাহর ক্ষমার এত নিদর্শন, এত দৃষ্টান্ত থাকা সত্ত্বেও, যে সমস্ত দৃষ্টান্ত আমি বর্ণনা করেছি এইসব কিছু সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু ইসলামের নিজের জন্য দোয়া করা, যার খাতিরে আকাশ এবং পৃথিবী সৃষ্টি হয়েছে, যিনি আল্লাহ তাআলার এই ব্যবহারের সবচেয়ে বেশি জ্ঞান এবং বোধ এবং বুৎপত্তি রাখতেন, যাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং আজও ভালোবাসেন, কেননা তার ওসিলায় আল্লাহ তাআলাকে পাওয়া যায়, আর তিনিও আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া করা যে আমাকে আগুনের আযাব থেকে রক্ষা করো, এটি থেকে প্রতিফাত হয়, বোঝা যায়, স্পষ্ট হয় যে সত্যিকারের মোমেন আল্লাহর কৃতজ্ঞতার সাথে আল্লাহ তাআলার কাছে দোয়ার দিকে গভীর মনোযোগ দেয়। আর ক্ষমার হাদিসে আল্লাহর যে এই কথা বলা যে ক্ষমা চাও, ক্ষমার দোয়া করো, ক্ষমার ভিক্ষা চাও, এটি থেকেও প্রকাশ পায় বা বোঝা যায় যে এই খোদার দরবারে ধারণা দেয়া, ঝুঁকা আবশ্যক, তার দিকে পদক্ষেপ নেওয়া আবশ্যক, তাহলেই সেই পরিস্থিতি সৃষ্টি হবে যেখানে একশত ব্যক্তির হত্যাকারীর জন্য পাপের শহরের রাস্তাকে সংকুচিত করা হয়েছে, আর পুণ্যের শহরের দিকে যাওয়ার রাস্তাকে আল্লাহ তাআলা দীর্ঘ করেছেন, কেননা সে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার প্রচেষ্টার আরম্ভ করে দিয়েছিল। সুতরাং পাপ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার প্রশংসা এবং গুণগান গাওয়া, তার ইবাদত করা আগুন থেকে রক্ষা পাওয়ার কারণ। আল্লাহ তাআলা সকলকে দোয়ার তৌফিক দিন এবং তার আশ্রয়ে স্থান দিন, তার আশ্রয়ে রাখুন। আর এই হাদিসে আছে
کہ رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا اللہ تبارک و تعالی ہر رات
حضرت ابو ہریرہ رضی اللہ عنہ برننا کریں جو رسول اللہ صلی اللہ علیہ وسلم بولیں اللہ تعالی প্রত্যেক রাতে নিম্ন আকাশে নেমে আসেন, রাতের শেষের তিন ভাগের এক ভাগ যখন বাকি থাকে তখন আল্লাহ তাআলা বলেন যে কে আছে আমাকে ডাকবে আমি তার দোয়া কবুল করার জন্য প্রস্তুত, কে আছে যে আমার কাছে চাইবে আমি তাকে দান করার জন্য প্রস্তুত রয়েছে, কে আছে ক্ষমা চাওয়ার আমি তাকে ক্ষমা করার জন্য প্রস্তুত রয়েছে। এটি বুখারীর হাদিস, মুসলিমের একটি হাদিস আছে হযরত আবু হুরায়রার পক্ষ থেকে বর্ণিত। সে হাদিস হলো প্রত্যেক রাতের তিন ভাগের এক ভাগ যখন কেটে যায় নিম্ন আকাশে আল্লাহ তাআলা নেমে আসেন এবং বলেন যে আনাল মালিক, আনাল মালিক অর্থাৎ আমি সত্যিকারের মালিক এবং ও বাদশা, যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া গ্রহণ করব, যে আমার কাছে চাইবে আমি তাকে দেব, আর যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। আর একইভাবে ফজর পর্যন্ত এই ধারা অব্যাহত থাকে। কিন্তু যিনি আকাশ এবং পৃথিবীর মালিক ও অধিপতি তিনি স্বয়ং ডাকছেন, স্বয়ং আহ্বান করছেন যে আসো আমার কাছে চাও, আমার কাছ আমার নিকট থেকে গ্রহণ করো, আমার ধনভাণ্ডারকে লুফে নাও। আমি যদি সবাইকেও দিতে থাকি আমার ধনভাণ্ডারে কোনো কমি আসবে না। কোন ইহজাগতিক বাদশাহ ধনভাণ্ডারে স্বল্পতার অভাব থাকতে পারে, স্বল্পতার ভয় থাকতে পারে, কিন্তু আমার ভাণ্ডারে নয়। আল্লাহ তাআলা তো বলেন যে আমার এক সমুদ্রে সুই ডুবিয়ে ডুবালে সুইয়ের ডগায় যে পানির ফোঁটা লেগে যায় ততটা স্বল্পতাও আমার ধনভাণ্ডারে কেউ সৃষ্টি করতে পারবে না, ততটা শূন্যতা সৃষ্টি করতে পারবে না। একটি হাদিস রয়েছে আল্লাহ তাআলা তাতে কিছু আদেশ এবং নিষেধ কথা উল্লেখ করেছেন। এই হাদিসে কুদসি হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আল্লাহ তাআলার এই উক্তি বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন যে হে আমার বান্দাগণ, আমি অন্যায় করা, জুলুম করা আমার জন্য হারাম করে নিয়েছে, তোমাদের মাঝে সেটিকে হারাম করেছে, তাই তোমরা পরস্পরের উপর জুলুম বা অন্যায় করবে না। হে আমার বান্দাগণ, তোমাদের সকলেই পথ ভ্রষ্ট, সেই ব্যক্তি ব্যতীত রেখে যাকে আমি হেদায়েত দেই, সুতরাং আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দেব। প্রথমে পারস্পরিক অধিকার দেওয়ার শিক্ষা, দ্বিতীয় বিষয় হলো দোয়া করা, দোয়া করা শেখানো হয়েছে, ক্ষমা চাওয়া শেখানো হয়েছে, হেদায়েত চাওয়া, হেদায়েতের দোয়া শেখানো হয়েছে। তারপর তিনি বলেন যে আমার বান্দাগণ, তোমাদের প্রত্যেকেই ক্ষুধার্ত, শুধু সে বেঁধে রেখে যাকে আমি খাবার খাওয়াবো, সুতরাং আমার কাছে খাবার চাও, আমি তোমাদেরকে খাওয়াবো। আল্লাহ তাআলা এই সব কিছু দাতা, মানুষ বড়ই দুর্বল বান্দা, তার কোনো বিষয়ে অহংকার করা উচিত নয়। অনেক বড় বড় শিল্পপতি মিনিটে, অনেক বড় বড় জমিদার মিনিটে দেউলিয়া হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে খাওয়াই। তারপর তিনি বলেন যে আল্লাহ, হে বান্দাগণ, তোমাদের সকলেই নগ্ন, সে ব্যক্তি ব্যতিরেকে যাকে আমি পোশাক পরাই, আমার কাছে পোশাকের ভিক্ষা চাও, আমি তোমাদেরকে পোশাক পরাবো। তিনি আরো বলেন যে আমার বান্দাগণ, তোমরা দিবারাত্রে ভুল করো, আমি সকল প্রকারের পাপ ক্ষমা করে, সুতরাং আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করব। তারপর দোয়ার দিকে মনোযোগ আকর্ষণ করা হয়েছে। তারপর তিনি বলেন, হে আমার বান্দাগণ, যদি তোমরা আমাকে আমার ক্ষতি করতে চাও, আমার কোনো ক্ষতি করতে পারবে না, আর যদি আমার কোনো উপকার করতে চাও, আমার কোনো উপকার করতে পারবে না। আল্লাহ তাআলা এই সব কিছুর ঊর্ধ্বে, হে আমার বান্দাগণ, যদি তোমাদের পূর্বাপরের সকলেই, তোমাদের জিন এবং সকল জিন এবং ইনস তেমন হয়ে যায় যেমন তোমাদের সবচেয়ে বেশি পরেশগার ব্যক্তি, তো এই কথা আমার রাজত্বে কোনো কিছু সংযোজন করতে পারবে না, বাড়াতে পারবে না। তোমরা যদি সবাই নেক হয়ে যাও, সেই নেকি আমার জন্য নয়, সেগুলো তোমাদের নিজের কল্যাণের জন্য। তিনি আরো বলেন যে হে আমার বান্দাগণ, যদি তোমাদের পূর্বাপরের সবাই তোমাদের জিন এবং মানব সকলেই তোমাদের ভিতর সবচেয়ে বড় লম্পট বা পাপাচারীর মতো হয়ে যায়। তো এই কথা আমার রাজত্বে কোন কমি বা ত্রুটি সৃষ্টি করতে পারবে না। যদি পাপ সৃষ্টি হয়, আমার বর্ণিত পথে না চলো, এতে আমার কোনো ক্ষতি হবে না, আমার কিছু যাবে বা আসবে না, ক্ষতি হলে তোমাদের ক্ষতি হবে। তিনি আরো বলেন, হে আমার বান্দাগণ, যদি তোমাদের পূর্ব পরের সকলেই তোমাদের জিন এবং মানব সবাই যদি এক ময়দানে দণ্ডায়মান আমার কাছে চায়, যে যতটা চায় ততটা যদি আমি তাকে দেই, তাতে আমার ধনভাণ্ডারে ততটাও স্বল্পতা সৃষ্টি হবে না যতটা সুই সমুদ্রে ডুবলে তার ডগাতে পারেন। লেগে থাকে আল্লাহর কাছে অফুরান ধনভাণ্ডার রয়েছে। তিনি বলেন যে, হে আমার বান্দাগণ, তোমাদের কর্ম, সুখ ভালো কর্ম তোমাদের জন্য আমি গণে রাখবো এবং সেই কর্ম অনুসারে তোমাদেরকে পুরো প্রতিদান দেবো। যে কেউ ভালো প্রতিদান পাবে সে আল্লাহর যেন প্রশংসা করে, আর সেটি খোদার প্রশংসার কারণ। আর যে ব্যক্তি মন্দ প্রতিদান পাবে তার নিজের নফসকেই নিজেকে ধিক্কার জানানো উচিত। পাপের জন্য সে নিজেই দায়ী পাপের ফলাফলের জন্য। তো যেভাবে পূর্বের হাদিসে বলা হয়েছে আল্লাহ তাআলা কিভাবে ক্ষমা করেন, কিন্তু তা সত্ত্বেও যারা শাস্তি পাবে তাদেরকে বলা হচ্ছে যে নিজেকেই ধিক্কার দাও, আত্মতিরস্কার করো, কেননা এই গফুরুর রহিম এমন মালিক হওয়া সত্ত্বেও তোমরা, যিনি এত দয়ালু এত ক্ষমাশীল, তা সত্ত্বেও তোমরা শাস্তি পাচ্ছ। এখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মালিকিয়ত বৈশিষ্ট্যের অধীনে তার যে আদর্শ প্রকাশ পেয়েছে তার এই গুণ, আল্লাহ তাআলার এই বৈশিষ্ট্যের যে প্রতিফলন মোহাম্মদ রাসূলুল্লাহর উপর হয়েছে তা কিছু হাদিসের আলোকে আমি আপনাদের সামনে পেশ করব। একবার এক ব্যক্তিকে তার সামনে আনা হয়েছে, বলা হয়েছে এই ব্যক্তি আপনাকে হত্যার মানসে এসেছে। হযরত সাল্লাম তাকে সম্বোধন করে বলেছেন, সে যখন ধরা পড়ল ভীতত্রস্ত ছিল, কাঁপছিল যে আমি শাস্তি পাব। তিনি সাল্লাম বললেন যে, ভয় পেও না, তুমি এমন সংকল্প করলেও আমার উপর তুমি কখনো ছেয়ে যেতে সক্ষম হতে না, আমার উপর ছাওয়া তোমার জন্য সম্ভব ছিল না। বাহ্যত এ ব্যক্তির বিরুদ্ধে সকল শক্তি তার ছিল, কিন্তু তিনি খোদা তালার এই বৈশিষ্ট্যের পরিপূরণ স্থল বা প্রকাশস্থল হয়েছেন, মার্জনার বৈশিষ্ট্যের অধীনে তিনি তাকে ক্ষমা করেছেন, মার্জনা করেছেন। দ্বিতীয়ত, খোদা তালার এই প্রতিশ্রুতির উপর তার কামেল বিশ্বাস ছিল যে আল্লাহ ইয়াসেমুকামিনাস, আল্লাহ তালা তোমাকে মানুষের আক্রমণ থেকে রক্ষা করবেন। তাকে একথা বলেছেন আল্লাহ তাআলা যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আল্লাহর সত্য নবী, আল্লাহর সবচেয়ে প্রিয় নবী, যার আল্লাহ হেফাজত নিশ্চয়তা দিয়েছেন, যিনি আমার নিরাপত্তার গণ্ডিতে রয়েছে, তিনি যদি আমাকে হেফাজত করেন তাহলে তুমি এবং তোমার মতো অন্য কেউ আমাকে হত্যা করতে সফল হবে না, কেউ আমার উপর ছেয়ে যাওয়ার শক্তি রাখে না। হযরত মুসা আলাইহিস বলেন যে, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারো হাতে নিহত না হওয়া এটি অনেক বড় নিদর্শন ছিল, আর কোরআনে কারীমের সত্যতার প্রমাণ এটি, কেননা কোরআন শরীফের এটি ভবিষ্যৎবাণী যে আল্লাহ ইয়াসেমুকা মিনান নাস, আর পূর্বের সেই পুস্তকে ওই ভবিষ্যৎবাণী উল্লেখিত ছিল যে সে যুগের নবী কারো হাতে নিহত হবেন না। তারপর দেখুন, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাসূলুল্লাহর কি ব্যবহার হয়েছে, তায়েফের সফরে গুন্ডারা যখন তাকে ক্ষতবিক্ষত করে, যখন ক্ষতবিক্ষত অবস্থায় বসেছিলেন এক জায়গায়, যখন খোদা তালার ক্রোধ বিরুদ্ধবাদীদের বিপক্ষে কর্মরত ছিল, তখন জিব্রাইল আলাইহিস সালাম তার মাঝে কি সংলাপ হয়েছে, লেখা আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে তার জাতি মানতে অস্বীকার করেছে। জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে আসেন এবং বলেন যে আল্লাহ তাআলা আপনার সম্পর্কে আপনার জাতির মন্তব্য এবং কথাবার্তা শুনেছেন এবং তারা আপনাকে যে উত্তর দিয়েছে তাও শুনেছেন। আল্লাহ তাআলা পর্বতের পাহাড়কে এই নির্দেশ দিয়েছেন যে আপনি জিব্রাইলকে স্বজাতি সম্পর্কে যা ইচ্ছা নির্দেশ দিতে পারেন, সেই কারণেই পর্বতের ফেরেশতা রাসূলুল্লাহর সাথে কথা বলছিল এবং রাসূলুল্লাহকে প্রথমে সালাম করে সে ফেরেশতা এবং বলে যে আপনি স্বজাতি সম্পর্কে আমাকে যা ইচ্ছা নির্দেশ দিতে পারেন, যদি আপনি পছন্দ করেন তাহলে এই দুই পাহাড় মাঝে তাদেরকে পিছিয়ে রেখে দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের ফেরেশতাকে সম্বোধন করে বলেন যে না, বরং আমি চাই যে আল্লাহ তাআলা তাদের ঔরস থেকে এমন সন্তান এমন প্রজন্ম সৃষ্টি করবেন যারা এক আল্লাহর ইবাদত করবে এবং কাউকে তার সাথে শরীক করবে না। তো এ ছিল তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ। পুরো শক্তি হাতে থাকা সত্ত্বেও বিরুদ্ধবাদীদেরকে শাস্তি থেকে বাঁচানোর চেষ্টা করছেন, এটি জানতেন যে আল্লাহ তাআলার মালিক ইয়াউমিদ্দিন। এই সমস্ত লোকদের জন্য এই পৃথিবীতে এই শাস্তি প্রকাশ করতে পারে, শাস্তি নিয়ে আসতে পারে, কিন্তু তার যে মার্জনার বৈশিষ্ট্য আছে, সিফত আছে, তাও এই মালিক ইয়াতের অধীনে। আর তিনিও তো সেই বৈশিষ্ট্যেরই আসলে রিফ্লেকশন বা প্রতিফলন স্থল। আল্লাহ তাআলার প্রতিশ্রুতির উপরও তার আবার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ যেখানে আমাকে প্রেরণ করেছেন চূড়ান্ত বিজয় অবশ্যই আমারই হবে। তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দৃঢ় বিশ্বাস এবং মার্জনার বৈশিষ্ট্যকে সামনে রেখে বলেন যে হে ফেরেশতা, যাকে আল্লাহ তাআলা পাহাড়ের মাধ্যমে শাস্তি পুরস্কারের কাজে নিয়োজিত করেছেন, আল্লাহর নির্দেশে বহু এমন জনপদ আছে যে সকল জনপদকে এভাবে ধ্বংস করে দেয়া হয়েছে, যারা অবাধ্য ছিল পাহাড়ের মাধ্যমে তাদেরকে কবরস্থ করা হয়েছে, কিন্তু পাহাড়কে আল্লাহ তাআলা জীবন প্রাণ দাতা বা প্রাণ প্রদায়িনী হতে বানিয়েছেন। তাই আমার আশা আছে যে আধ্যাত্মিকতার বৃষ্টি আল্লাহ তাআলা আমার মাধ্যমে নাজাল করছেন, কল্যাণের যে উৎস আমা থেকে উৎসারিত হচ্ছে তা তাদের সংশোধন এবং জীবনের কারণ হবে। এরা বা তাদের ভবিষ্যৎ প্রজন্ম আধ্যাত্মিকতার হিল্লোলিত ক্ষেতে রূপান্তরিত হবে, আর পৃথিবীর কথা সাক্ষী যে আল্লাহ তাআলার প্রিয়ের কথাকে কবুল করেছেন। কয়েক বছর পরেই যারা তার রক্তের পিপাসু ছিল তারা তার কোলে আশ্রয় নিয়েছে, তার খাতিরে রক্ত বিসর্জন দিয়েছে। এটি মালিকের তিনি সাল্লাল্লাহু আলাইহির সাথে ব্যবহারের দৃষ্টান্ত। এই যুগে তার নিষ্ঠাবান প্রেমিকের সাথেও আল্লাহ তাআলা একই প্রতিশ্রুতি দিয়েছেন, যার বেশ কিছু আমরা পুরা হতে দেখেছি এবং বারবার পুরা হতে দেখেছি দেখছি আর ভবিষ্যতেও ইনশাআল্লাহ দেখব। তিনি রাজা ধীরাজ, তিনি সারা বিশ্বের রাজত্বের অধিপতি। তিনি আজকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কল্যাণ ধারাকে হযরত মসীহ মওউদের মাধ্যমে পৃথিবীতে প্রসার করছেন, আর ইনশাআল্লাহ এটি প্রসার লাভ করবে এবং ফলে ফলে সুশোভিত হবে। আল্লাহ তাআলা হযরত মসীহ ইসলামকেও জয়যুক্ত করবেন। তার উপর ইলহাম হয়েছে, আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে একজন সতর্ককারী এসেছে, পৃথিবী তাকে গ্রহণ করেনি, কিন্তু আল্লাহ তাআলা তাকে কবুল করবেন এবং জোরালো আক্রমণের মাধ্যমে তার সত্যতা প্রকাশ করবেন, আর সত্তর তাকে এক মহান রাজত্ব দেয়া হবে, ধনভাণ্ডার তার জন্য খোলা হবে। সুতরাং এটি খোদা তালার প্রতিশ্রুতি, এই মহান রাজত্ব জাগতিক কোন রাজত্ব নয়, মুসলিম ইসলামের এর কোন প্রয়োজন ছিল না, বরং আধ্যাত্মিক রাজত্ব। আধ্যাত্মিক রাজত্বের প্রতিষ্ঠার জন্য সারা পৃথিবী তাকে দেয়া হবে, সেই দেশ দেয়া হবে, সেই রাজত্ব দেয়া হবে যার সীমা কোন ভৌগোলিক পরিসীমার ভিতর সীমিত নয়, বরং সারা পৃথিবী বিস্তৃত। আর সেই আধ্যাত্মিক ধনভাণ্ডার যা তাকে দেয়া হয়েছে তা বিতরণ হচ্ছে পৃথিবীর সর্বত্র, তা পৌঁছে। সুতরাং ইনি সত্য প্রতিশ্রুতির অধিকারী খোদা, যিনি প্রত্যেক দিন এই মহান দেশের বিজয়ের দিকে নিয়ে যাচ্ছেন এবং বিজয়ের নিদর্শন আমাদেরকে দেখাচ্ছেন। হযরত মসীহ মওউদ ইসলামের উপর আরো একটি ইলহাম হয়েছে, তিনি বলেন, আল্লাহ জাল্লা শানহু আমাকে শুভ সংবাদ দিয়েছেন যে কিছু আমির এবং বাদশাকে আমার জামাতে অন্তর্ভুক্ত করবেন। তিনি আমাকে বলেছেন যে আমি তোমাকে কল্যাণের পর কল্যাণ দান করবো, এমনকি এক পর্যায়ে বাদশা তোমার বস্ত্রে বরকত সন্ধান করবে, এই বয়াতের অনুসন্ধানেরা বয়াত করবে, আর তাদের বয়াতের ফলে এই রাজত্ব তুমি লাভ করবে। তারপর কাশফে আমাকে সেই বাদশাদের দেখানো হয়েছে যারা ঘোড়ায় সওয়ার ছিল, তাদের সংখ্যা 6-7 কম ছিল না। আল্লাহ তাআলার হযরত মসীহ মওউদ ইসলামের সাথে এই ব্যবহার ছিল, এলহামের মাধ্যমে, কাশফ এবং দিব্যদর্শনের মাধ্যমে, রোয়ার মাধ্যমে। আমি একটা কাশফের বা দিব্যদর্শনের কথা এখানে উল্লেখ করব, যাকে তার সাথে উপবিষ্ট সাথীরাও অনুভব করেছেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে একবার আমার মনে আছে আমি কাশফে দেখেছি কিছু তাকদীরের কিছু কথা আমি নিজ হাতে লিখেছি, তাকদীরের কিছু সিদ্ধান্ত আমি নিজের হাতে লিখেছি যে ভবিষ্যতে এমন হবে। তারপর সেটিকে দস্তখত করার জন্য সর্বশক্তিমান আল্লাহর সামনে পেশ করেছে। তিনি বলেন, স্মরণ রাখা উচিত যে কাশ এবং সত্য রইয়াতে অধিকাংশ সময় মনে হয় আল্লাহ তাআলার কিছু জামালি এবং জালালি বৈশিষ্ট্য মানুষের আকৃতিতে প্রকাশ পায়, এবং কাশ যিনি দেখেন তার চোখে ধরা পড়ে, রূপক ভাবে তিনি মনে করেন যে এটি সর্বশক্তিমান খোদা। আর কাশফ অভিজ্ঞ লোকদের ভিতর এটি জানা বিষয় এবং প্রকাশিত বিষয়, তারা এর রহস্য জানেন। কাশফ অভিজ্ঞ কোন ব্যক্তি কথাকে অস্বীকার করতে পারবে না। তিনি বলেন, তো বস্তুত সেই জামালি বৈশিষ্ট্য যা কাশফে চিন্তা শক্তির সামনে এমন ভাবে ধরা পড়ে, অর্থাৎ আল্লাহ সর্বশক্তিমান, তার অনন্য শক্তির শক্তি, যার যে শক্তি অনন্য, যে শক্তির কোন দৃষ্টান্ত নেই, তার সামনে সে আল্লাহর সামনে তাকদীরের সিদ্ধান্তের জন্য একটা বই পেশ করেছে। তিনি বাদশাহ হিসাবে বাদশার বেশে ছিলেন, কলমকে কালের দোয়াতে ডুবিয়ে কলম আমার দিকে মুখ করে ঝাঁকেন, বাকি কালি কলমের মুখে থেকে যায় এবং তার দ্বারা সেই কিতাবে, সেই বইতে দস্তখত করেন। একই সাথে কাশফের সেই অবস্থা কেটে যায়। চোখ খুলে দেখলাম যে কালির বেশ কয়েকটি ফোঁটা, তাজা ফোঁটা সেখানে কাপড়ে পড়েছিল। এক ব্যক্তি আবদুল্লাহ নামে এক ব্যক্তি, যিনি সানোর পটিয়ালার অধিবাসী, তখন এই অধমের কাছে উপবিষ্ট ছিলেন। 2-3 ফোঁটা কালি তার টুপিতে পড়েছে, সুতরাং সেই কালি যা কাশফি বিষয় ছিল বাহ্যিক রূপে তা দেখা যায়। একইভাবে আরো বেশ কয়েকটি কাশবাদী প্রদর্শন আমি দেখেছি, তো আমার দিব্য দর্শন হয়েছে। এই যে কাশ ছিল আল্লাহর কলমকে ঝাঁকানো, সেটি বাহ্যিক অর্থেও পুরা হয়েছে। হুজুরের কাপড়ে কালি পড়েছে, দেয়ালে এবং সনোরি সাহেবের টুপিতে কালি পড়েছে। হযরত মাওলানা হযরত আব্দুল্লাহ সনোরি সাহেব উল্লেখ করেছেন, তিনি বলেন যে এইভাবে এটি ঘটেছে। তিনি বলেন যে আমি অনুভব করেছি, আমি তখন হুজুরের প্রেস করছিলাম পায়ে ও কয়েক ফোঁটা পড়েছিল, তিনি বলেন যে 27 রমজান ছিল, এটি রমজানের 27 তারিখ ছিল, 27 রোজা ছিল, রোজার মাসের শেষ 10 দিন, শেষ আশরা ছিল, জুমার দিন। আমি ভাবছিলাম যে হযরত মসীহ আলাইহিসসালামের পবিত্র পা প্রেস করছি, বরকতময় ব্যক্তিত্ব, বরকতময় মাস, বরকতময় দিন, আল্লাহ তাআলা নিদর্শন দেখাবেন। তখন আমি দেখেছি হযরত মসীহ আলাইহিসসালামের পবিত্র দেহে কম্পন সৃষ্টি হয়, তার পবিত্র চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল। আমি অনুভব করেছি, দেখলাম যে কোনো বস্তু এসে পড়েছে, ফোঁটা পড়েছে, পা যেখানে আমি প্রেস করছিলাম সেখানে ফোঁটা পড়ে, সেখানে আঙ্গুল আমি স্পর্শ করলাম, ভেবেছি আল্লাহর পক্ষ থেকে, তাই সুগন্ধ থাকে না, সুগন্ধ ছিল না, সেটি ছড়িয়ে যায়। তারপর হযরত মসীহ ইসলাম কিছুক্ষণ পর সেখান থেকে উঠে মসজিদে যান, আর সেখানে আমি বললাম যে কাপড়ে ফোঁটা পড়েছে, যে কামিজে ফোঁটা পড়েছে আমাকে দেন। হযরত মসীহ ইসলাম মানেননি, কিন্তু অনেক প্রতিশ্রুতি আমার কাছে আমি দিয়েছি, প্রতিশ্রুতি নিয়েছেন, বলেন যে এই কামিজ তোমাকে দেব। মসীহ ইসলাম বলেন যে তোমার দেখো তোমার গায়ে কোনো ফোঁটা পড়েছে কিনা, তিনি বলেন যে আর কোথাও দেখা যায় না, আমার টুপি সাদা ছিল, তাতে দুই একটা ফোঁটা পড়েছে। তো এই শর্তে হযরত মসীহ ইসলাম আমাকে কামিজ দিলেন যে এটি কোথায় বিদেত বা শিরিকের কারণ না হয়, তাই তোমার সাথে যেন এটি দাফন হয়, তোমার উত্তরাধিকারী তা পাবে না। এই সব কথা লেখার পর আব্দুল্লাহ সানারি সাহেব বলেন যে এটি হলো চাক্ষুষ ঘটনা, যদি আমি মিথ্যা বলি তাহলে লানাতুল্লাহ আলাল কাযিবিন, এই সতর্কবাণী যথেষ্ট। আল্লাহ তাআলাকে হাজার নাজার জেনে তার কসম খেয়ে বলছি যে আমি যা লিখেছি এটি 100% সত্য, যদি মিথ্যা হয় তাহলে আমার উপর আল্লাহ তাআলার অভিশাপ, 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 আমার উপর আল্লাহ তাআলার গজব, গজব, গজব। তো এটি ছিল সত্য সাক্ষ্য হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সাথে সম্পর্কযুক্ত এই ঘটনার। তো আল্লাহ তাআলা তাকেও দেখিয়েছেন যে সাথে বসেছিলেন যিনি, আল্লাহ তাআলা প্রতিটি দিন হযরত মসীহ আলাইহিসসালামের সাথে কৃত প্রতিশ্রুতি পূরণ করছেন। আমরা দেখছি ভবিষ্যতেও আল্লাহ তাআলা তা দেখানো অব্যাহত রাখুন, আর সে সমস্ত প্রতিশ্রুতি যা এখনো পুরা হয়নি বা সেই সকল নিদর্শন যা এখনো পুরা হয়নি, পুরা হওয়ার আছে, সেগুলো আমাদের জীবনে দেখার, পুরা হতে দেখার তৌফিক দান করুন। আমরাও যেন সেই মালিকের সামনে সদা ঝুঁকে থাকি।
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء